সেই ভক্ত কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করেন না, কেননা সেখানে তিনি পরম তৃপ্তি লাভ করেন। ঠিক যেমন দীর্ঘ ক্লেশকর পথ ভ্রমণের পর গৃহে প্রত্যাবর্তন করে পথিক সম্পূর্ণরূপে তৃপ্ত হয়, বুঝা গেছে? এখানে একটা পথিকের সাথে উদাহরণ দেওয়া হয়েছে ভক্তকে। পথিক কি করে? অনেক পরিশ্রম করে বাইরে, আর যখন সে পরিশ্রম তা কষ্ট স্বীকার করতে হয়। যখন বাড়িতে ফিরে আসে নিজের বাড়িতে, তখন সেই পরিশ্রমটা কি হয়? লাঘব হয়ে যায়। ঠিক তেমনি এখানে বলছেন যে ঐকান্তিক যে ভক্ত, ভগবানের ভক্ত, যে ভক্ত তার হৃদয় নির্মল করেছেন। কিভাবে নির্মল হয় ভক্তের হৃদয়? আমাদের হৃদয় কি করে নির্মল হবে? ভক্তির প্রভাবে। এখানে সে কথা বলা হবে, ভগবানের ভক্তির প্রভাবে হৃদয় নির্মল করা যায়। তেমনি জগতে অন্য কোনো উপায় নেই হৃদয়কে নির্মল করা, পবিত্র করা, পরিষ্কার করা। একমাত্র ভক্তি হৃদয়কে নির্মল করতে পারে। কর্ম, জ্ঞান, যোগ এসব হৃদয়কে নির্মল করতে পারে না। তো সেজন্য এখানে আমরা শুনছি ভক্তির প্রভাবে যার হৃদয় নির্মল হয়েছে। তো কিভাবে হৃদয় নির্মল হবে আপনারা বলুন, কিভাবে হৃদয় নির্মল করা যাবে? পিছনে কিসের ভাবে আমরা হৃদয়কে নির্মল করতে পারি? ভক্তির প্রভাবে। তো এই ভক্তির প্রভাবে যখন হৃদয় নির্মল হবে, তখন কি হবে না, ভগবানের সেই ভক্ত আর কখনো ভগবানের পাদপদ্মকে ত্যাগ করবে না। তাহলে কে ভগবানের পাদপদ্ম ত্যাগ করে, চলে যায়? অনেক সময় অনেক বলে অতদিন হরিভজন করছে, সে চলে গেল কেন ভক্তি জীবন থেকে? তবে এখানে তার উত্তর পাওয়া গেল। হ্যাঁ, উত্তর পাওয়া গেছে। কি উত্তর? তার মানে সে হৃদয়কে নির্মল করেনি, এখানে বোঝা যাচ্ছে তার হৃদয় নির্মল হয়নি, এই জন্য সে ভক্ত সঙ্গ ছেড়ে চলে যাচ্ছে। তো ভগবত ভক্তি যে কৃষ্ণ সেবা যে ঐকান্তিকভাবে করবে, তার হৃদয় নির্মল হয়ে গেলে সে আর কখনো ভগবানের পাদপদ্মকে ত্যাগ করবে না, যতই বাধা আসুক না কেন। এখানে যেটা উদাহরণ দেওয়া হলো, পথিক যেমন দীর্ঘ ক্লেশকর পথ পরিভ্রমণ করে সে যখন তার গৃহে ফিরে আসে তখন সে শান্ত হয়ে যায়। তাই এখানে ভগবানের পাদপদ্মকে আমাদের আশ্রয় বা গৃহ বলা আছে, বুঝা গেল? তাহলে ভগবানের পাদপদ্মটা আমাদের আশ্রয়স্থল, গৃহ। দশম মানে এই দ্বিতীয় স্কন্ধে দশম অধ্যায়ে প্রথম শ্লোকেই বলা হয়েছে ভাগবতের যে দশটি বিষয়বস্তু, শেষ বিষয়টি হচ্ছে আশ্রয়, ভগবানের আশ্রয়। তার মানে আমরা কোথায় আশ্রয় গ্রহণ করি? গৃহে। গৃহ শব্দের অর্থ হচ্ছে যা আশ্রয় দেয়। তার মানে ভগবান হচ্ছেন এমন একজন ব্যক্তি, তিনি সবাইকে আশ্রয় দেন। তার মানে সেই গৃহটা কত আনন্দদায়ক গৃহ। এই জড়জগতে যেসব গৃহ আছে আমাদের পরিত্যাগ করতে হয়, কিন্তু ভগবানের গৃহ এমনই যে সেই গৃহে প্রবেশ করবে আর সে কখনো ত্যাগ করবে না, সেটা নিত্য গৃহ। এই জড়জগতে যেসব গৃহ মানুষ প্রবেশ করে, গৃহ প্রবেশ করে না, গৃহ প্রবেশ হয়, আপনারা গৃহ প্রবেশ করেছেন, অনেক গৃহ তৈরি করে। তো এই গৃহ প্রবেশ করে আবার দেখা গেল চাকরির সূত্রে এই গৃহ বিক্রি করে আমেরিকায় গিয়ে আর একটা গৃহ প্রবেশ হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এই জগতে সব গৃহ প্রবেশ হয়, ত্যাগ হয়। তার মানে এই গৃহগুলি আমাদের সঠিক আশ্রয়স্থল নয়। গৃহ শব্দের অর্থ হচ্ছে যা আশ্রয় দেয়। তো একমাত্র ভগবানের পাদপদ্মরূপক যে গৃহ, তার পাদপদ্মে যাওয়া, প্রবেশ করা, তো সেখানে একবার প্রবেশ করলে তাহলে সে আর কখনো সে আশ্রয় পরিত্যাগ করে না। এখানে এই শ্লোকে বর্ণনা করা আছে। তো সেজন্য ভক্তির প্রভাবে যার হৃদয় নির্মল হয়েছে, ভগবানের সেই ভক্ত কখনোই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করেন না, কেননা সেখানে তিনি পরম তৃপ্তি লাভ করেন। ঠিক যেমন দীর্ঘ ক্লেশকর পথ ভ্রমণের পর গৃহে প্রত্যাবর্তন করে পথিক সম্পূর্ণরূপে তৃপ্ত হয়। একটু আগে আমরা শুনছিলাম কর্ম, জ্ঞান, যোগ, এগুলির দ্বারা হৃদয় নির্মল হয় না। কিন্তু অনেক লোক যোগ অনুশীলন করে, বলে মনকে নির্মল করার জন্য, শান্ত করার জন্য। হৃদয় আর মন পার্থক্য রয়েছে। তো সাধারণত কর্ম, জ্ঞান, যোগের মাধ্যমে মনের কিছু প্রশান্তি হয় সাময়িকভাবে। শ্রীল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি সুন্দর উদাহরণ দিয়েছেন যে কীভাবে যৌগিক প্রক্রিয়া, কর্মের প্রক্রিয়া এবং জ্ঞানের প্রক্রিয়ায় আমাদের মনকে বা ইন্দ্রিয়গুলিকে কৃত্রিম উপায়ে সাময়িকভাবে একটু স্থির করা যায়। যেমন প্রভুপাদ উদাহরণ দিলেন, বৈজ্ঞানিক উপায়ে কেমিক্যাল দ্বারা, যেমন আবদ্ধ পাত্রের ঘোলা জলকে সাময়িকভাবে কি করা যায়, নির্মল দেখা যায়। কিন্তু সে আবদ্ধ পাত্র যখন আবার নাড়া পাবে, এরকম নাড়া পাবে, পাত্রটা কি হবে, ঘোলা আবার হয়ে যাবে। ঠিক তেমনি যোগ, কর্ম এবং জ্ঞান নাড়া পেলেই আবার উঠে যাবে। কেউ তার প্রমাণ দিতে পারেন, বিশ্বামিত্র ঋষি, বিশ্বামিত্র ঋষি বড় যোগী, মেনাকার নূপুর ধ্বনির নাড়াতেই তার কি হলো, যৌগিক প্রক্রিয়া ভঙ্গ হয়ে গেল, তাই না, বন্ধ হয়ে গেল। সেখানে তাই আসক্ত হয়ে পড়লেন এবং তার দ্বারা শকুন্তলার জন্ম হয়েছিল। একদিকে ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত হরিদাস ঠাকুর, যার কাছে স্বয়ং মায়াদেবী ও পরাজিত হয়েছেন, স্বয়ং মায়াদেবী, জয় জগন্নাথ বলদেব সুদ্র মহারানী কি নিতায় গৌরাঙ্গ কি, স্বয়ং মায়াদেবী ও হরিদাস ঠাকুরের শরণ গ্রহণ করেছেন, তাকে অধঃপতিত করতে গিয়েও। লক্ষ্য হেরা বেশ্যা নাম শুনেছেন, সে গিয়েও রামচন্দ্র খানে প্ররোচনায় লক্ষ্য হেরা বেশ্যা হরিদাস ঠাকুরের কাছে গিয়েছিল একা একা। হরিদাস ঠাকুর খুব দেখতে সুন্দর, আর সেখানে গিয়ে নূপুর ধ্বনি করছে মেনকার মতো, এই কি নাম, মেনকা, হ্যাঁ হ্যাঁ মেনকা প্রথমে এসছে, উর্বশী তিরকম দেখা যায়। হরিদাস ঠাকুরের কাছেও নৃত্য হয়েছে, মায়াদেবী স্বয়ং আসছে, আর এই লক্ষ্য হেরা বেশ্যা এসে নৃত্য করেছে, কিন্তু হরিদাস ঠাকুর মা বলে সম্বোধন করেছেন এবং বলেছেন আমার একটা ব্রত রয়েছে, যতদিন এই ব্রত সম্পন্ন না হয়, হরিনাম গ্রহণের ব্রত, তাই আমি কোনো কিছু গ্রহণ করি না। তাতে তুমি এখানে তুলসী দর্শন করো আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এ নাম জপ করো। হরিদাস ঠাকুর নিজে করলেন আর লক্ষ্য রাখে বললেন তুমিও করো। তো লক্ষ্য হেরা বেশ্যা তিন দিন পরে ক্রন্দন করছে সে, যে আমি বড় অপরাধী। তার মানে ভগবানের ভক্ত সঙ্গে ভগবানের নাম প্রভাবে, নাম গ্রহণের ফলে হৃদয় নির্মল হয়ে যায়। তো নাম গ্রহণ হচ্ছে প্রথম সূচনা ভক্তি। আর যখন সাধু সঙ্গে আমরা ভগবত ভক্তি নাম গ্রহণ করি, তখন ঐকান্তিকভাবে গ্রহণ করেনি সাধুর কথা, যেমন ওর লক্ষ্য এরা গ্রহণ করে নিল, কোনো ইতস্তত করল না, সঙ্গে সঙ্গে লক্ষ্য এরাকে হরিদাস ঠাকুর বলেন তুলসী দেখ আর আমার সঙ্গে হরিনাম কর। সঙ্গে সঙ্গে লক্ষ্য এরা বেশ্যা সে এসেছিল অধপতন ঘটাতে, কিন্তু হরিদাস ঠাকুরের কথা শুনে তুলসী দর্শন করছে, আর সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুরের সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে, এ নাম জপ শুরু করে দিয়েছে। এইভাবে তিনদিন পরে লক্ষ্মীরা ক্রন্দন করছে, তার হৃদয় এত নির্মল হয়ে গেছে, এত আনন্দ পাচ্ছে, তার সমস্ত দোষগুলি পাপকর্মগুলি যে করেছে আগে এবং এখানে যে এসেছিল অঘটন ঘটাতে, লক্ষ্মীরা সে এসেছিল হরিদাস ঠাকুরকে অধপতন করতে, তার ধর্ম থেকে পতন ঘটাতে, কিন্তু সে নিজে ভগবত ভক্তে পরিণত হলো। কেমন ভক্ত হলো না, মহান মহান মহন্তরাও এই লক্ষ্মীরাকে প্রণাম করতে আসতে লাগলো, তাহলে কেমন ভক্ত হয়ে গেল। এ হচ্ছে সাধু সঙ্গে যদি ভগবানের নাম কেউ শ্রবণ করে গ্রহণ করে নেয়, গ্রহণ করে নিলে সিদ্ধি লাভ হবে, এটাকে বলে সিদ্ধি। সম্পূর্ণভাবে আত্মজ্ঞান লাভ হয়েছে আর নির্মল হয়ে গেছে হৃদয়, এবং অশ্রু প্রেম এসে গেছে। তার মানে তিন দিনেই সে প্রেম লাভ করতে পেরেছে, কেন না ঐকান্তিকভাবে গ্রহণ করে নিয়েছে। কিন্তু আমরা যেহেতু সংকোচ বুধে ভক্ত বা গুরু বৈষ্ণবদের কথা গ্রহণ করি না, মনে কিছু দ্বন্দ্ব থেকে যায়, দ্বিধা থেকে যায়, এই জন্য আমরা আমাদের নাম জপে সাধু সঙ্গে আমরা সিদ্ধি লাভ করতে পারি না। তো এগুলি নিজে নিজে প্রমাণ করুন নিজের জীবনের কথা, যে আমি কেন বিভিন্ন উৎকণ্ঠা হতাশার মধ্যে রয়েছি, আমি তো সৎগুরু বৈষ্ণবদের সঙ্গ করছি, তার মানে এখানে বিচার্য বিষয় আমি গ্রহণ করি না, আমি ঠিকভাবে সেই কথাগুলিকে গ্রহণ করি না। এই জন্য ভাগবতে এই দ্বিতীয় স্কন্ধে চতুর্থ শ্লোকে বলা হয়েছে শৃণত্বা শ্রদ্ধয়া নিত্যম গৃণন্তশ্চ সচেষ্টিতম, বলছেন শৃণত্বা শ্রদ্ধয়া নিত্যম গৃণন্তশ্চ সচেষ্টিতম। তেমনি গ্রহণ করতে হবে চেষ্টা করে, লক্ষ্য এরা কি করেছিল চেষ্টা করে গ্রহণ করে নিয়েছে। সেজন্য আমাদের স্বচেষ্টায় সাধু বৈষ্ণবদের কথা গুরু কথা শাস্ত্রের কথাকে গৃণন্তা গ্রহণ করতে হবে। গ্রহণ করলে কি হবে, ন কাল না অতি দীর্ঘে ন ভগবান বিশতি হৃদি, বহু দীর্ঘ সময় লাগবে না, ভগবান যে আমাদের হৃদয়ে আছেন বেশি সময় লাগবে না তাকে উপলব্ধি করতে। এইভাবে এখানে আমরা শুনছি যে ভক্তির প্রভাবেই কেবল হৃদয় নির্মল হয়। তার মানে ভক্তির সূচনা কিভাবে হয়, শ্রীল প্রভুপাদ বলেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের মাধ্যমে। তে ভক্ত সঙ্গে তো জিহ্বা একটা ইন্দ্রিয়, যখন ভক্ত সঙ্গে কান দিয়ে শুনলাম আর এই জিহ্বা দিয়ে যখন আমরা সেটা কীর্তন শুরু করলাম, জিহ্বা দৌ বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাজ্যম ইন্দ্রিয়ে, ইন্দ্রিয় দিয়ে কখনো ভগবানের নাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্যতার ধাম ভক্তকে উপলব্ধি করা যাবে না। আমরা সবাই আমাদের নিজের ইন্দ্রিয় দিয়ে বিচার করি, ওই ভক্ত এরকম ওই ভক্ত এরকম এরকম বিচার করি, হ্যাঁ কি না, আমাদের মনে কল্পনা করি জল্পনা করি, কিন্তু ভক্তকে দেবতারাও চিনতে পারে না। কোন ভক্ত কি জন্য কিভাবে আমাকে পরীক্ষা করে বা সাহায্য করে এটা বোঝা মুশকিল। তো সেজন্য আমাদের শরণাগত থাকলে তখন সে কেবল ভক্ত কৃপা পায়, নাহলে সে পেতে পারে না। তো এই জন্যেই বলা আছে যে কর্ম জ্ঞান যোগ এগুলি হৃদয়ে নির্মল হয় না, যখন আমরা গ্রহণ করব ভক্তদের সঙ্গে ভগবানের কথা উপদেশ তখন হৃদয় হয়ে যাবে নির্মল। তো একটা প্রভুপাদ এখানে বলছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত নয় তার হৃদয় কখনো সম্পূর্ণরূপে নির্মল হতে পারে না, কিন্তু যার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছে তিনি কখনো ভগবত ভক্তি পরিত্যাগ করেন না। বুঝা গেল? তার মানে যে ভক্ত হয়নি সে ত্যাগ করে। হ্যাঁ, তারপরে এখানে বলছেন ব্রহ্মাজি যেমন নারদকে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করার আদেশ দিয়েছিলেন সেই রকম প্রচার কার্য সম্পাদন করতে গিয়ে ভগবানের প্রতিনিধিরাও কখনো কখনো প্রচার করার সময় নানা রকম তথাকথিত অসুবিধায় সম্মুখীন হন। হয় না, প্রচার ক্ষেত্রে অসুবিধা আসবে, বাধা বিপত্তি আসবে প্রচার করতে গেলে, কেন বিভিন্ন লোকেদের সঙ্গে গিয়ে মিশছে সেখানে অসুবিধা আসবেই। প্রচার করতে কি অসুবিধা হয়? প্রভুপাদ যখন প্রচার করতে গিয়েছিলেন তখন ছুরি নিয়ে প্রভুপাদকে মারতে এসছে। প্রভুপাদ যখন আমেরিকা গিয়ে প্রচার করছেন কৃষ্ণ নাম বলবেন, আর নিত্যানন্দ প্রভু যেমন জগাই মাধায় তাড়া করছিল কলসির কানা মেরেও দিল, তাই না?
মোবাইল সাইলেন্ট করুন।
জগাই মাধায় নিত্যানন্দ প্রভুর মাথাতে ফাটিয়ে দিল, তো প্রচার করতে গিয়ে স্বয়ং বলরামও মাথা ফাটা হলো। যে বলরাম ভক্তির বল দান করেন, যে বলরাম অনন্তদেব রূপে সমগ্র ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন, আর সেই বলরাম নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছেন, আর জগাই মাধাই কি করলো, প্রচার করতে গিয়ে নিত্যানন্দ প্রভু জগাই মাধাই তার মাথায় আঘাত করলো। তো আমরা তো ছাড়া, তো বাধা আসবে, প্রভুপাদ বলছেন বাধা থাকবে প্রচার করতে গিয়ে, অসুবিধার সম্মুখীন হবেন, কিন্তু ভক্তরা এ ভগবানের বাণী অন্য বদ্ধজীবকে করুণা প্রদর্শনের জন্য তারা এই বাধায় সম্মুখীন হলেও তারা কোনো বিচলিত হন না। নিত্যানন্দ প্রভু বিচলিত হয়েছিলেন, আরে মেরেছ কোনো অসুবিধা হয়নি আমার, তুমি আরে একবার হরিনাম করো, একবার বলো আমার সঙ্গে, এ অনুরোধ করছেন। তো ভক্ত সবসময় অনুরোধ করবে, আদেশ করবে, বুঝলাম, নিত্যানন্দ প্রভু অনুরোধ করছেন, হ্যাঁ আমরা অনুরোধ করব, প্রভুপাদের অনুরোধ করেছেন। তো অন্য জীবকে বদ্ধজীবকে করুণা প্রদর্শন করতে গেলে আমাদের ভিক্ষা চাইতে বলেছেন মহাপ্রভু, বল কৃষ্ণ, হ্যাঁ ভিক্ষা বলছেন, আপনারা একটু হরিনাম বলে আমায় ভিক্ষা দিন, অন্য কিছু ভিক্ষা না, কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন, এটাই আমার ভিক্ষা। হ্যাঁ এরকম টাকা পয়সা চাইছে না। তো এটাই মহাপ্রভু বললেন যে সর্বত্র গিয়ে ভিক্ষা করো, সেই ভিক্ষাটি কি টাকা পয়সা নয়, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, এটাই। তো এই জন্য আমরা এখানে অনেক ভক্ত ইস্কনে অনুগামী প্রচার করছি, সেই জন্য আমাদের উচিত কি না সর্বত্র গিয়ে ভিক্ষা গ্রহণ করা, হরিনামের ভিক্ষা, যে আপনারা হরিনাম করুন, গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করুন আর কৃষ্ণের সেবা করুন, এই মহাপ্রভু আদেশ দিয়েছেন, তার কৃপা গ্রহণ করুন এইভাবে। তো আমরা কাউকে হরিনাম করাতে পারি না, আমরা পারি? আমরা কাউকে হরিনাম করাতে পারি না, মহাপ্রভু হরিনাম তিনি নিয়ে এসেছেন, তার আদেশে আমরা অন্যের কাছে গিয়ে হরিনাম বলবো, কেবল যে মহাপ্রভু হরিনাম নিয়ে এসেছেন, তিনি বলেছেন সবাইকে হরিনাম করতে, তাই আমি করছি, আপনিও আমার সঙ্গে এই হরিনাম করে আমাকে ভিক্ষা দিন, তো এইরকম ভাব, সেজন্য আদান প্রদান। এই জন্য নামহট্ট সংঘ বলা হয়। নামহট্ট কি? তার মানে নামের আদান প্রদান, তাকে বলা হয় নামহট্ট। যেখানে হাটে আদান প্রদান হয়, বাজারে ক্রয় বিক্রয় হয়, ঠিক তেমনি নাম হটে আদান প্রদান মানে ক্রয় বিক্রয়, একজন বলবে আর কয়েকজন ক্রয় করবে, আবার তারা বলবে আবার একজন ক্রয় করবে, এরকম যেমন আমি বলছি হরে কৃষ্ণ, আপনারা ধরুন শুনে ক্রয় করলেন ওটা, তখন আপনারা বলেন হরে কৃষ্ণ, আমি আবার ক্রয় করলাম, এটাকে বলে আদান প্রদান পরস্পরের মধ্যে। তো এভাবে আমাদের প্রভুপাদ বলছেন যে বাধা আসবে। আপনারা শুনলেন, জানেন প্রভুপাদের লাইফ হিস্ট্রিতে যে প্রভুপাদ কত বাধা এসেছে আমার প্রচার করতে গিয়ে, আর যে ছুরি নিয়ে মারতে এসেছিল সেও প্রভুপাদের শিষ্যত্বে বরণ করলো। ঠিক জগাই মাধা নিত্যানন্দকে মারতে এসেছিল, সে তারাই আবার নিত্যানন্দের আশ্রয়ে প্রেম ভক্তি পেল। ঠিক গুরু হচ্ছে নিত্যানন্দের প্রতিনিধি, তো প্রভুপাদ নিত্যানন্দের প্রতিনিধি, তার নিজজন ভক্তির বল দান করতে আসেন, তাই সেই সব ব্যক্তিদেরও প্রভুপাদও কি করলেন, মুক্ত করলেন, ভক্তি দান করলেন তাদেরকে। এটাই যে নিত্যানন্দ প্রভু আচরণ করে শিখিয়েছেন। তাই আমরাও বিভিন্ন প্রচারের ক্ষেত্রে ভক্তদের অনেক এরকম নজির রয়েছে যে প্রচার ক্ষেত্রে কি কত বাধা দিয়েছে, সেই লোকগুলি পরে ভক্ত হয়ে গেছে, হ্যাঁ কি না, তীর্ঘ অনেক ভক্ত হয়ে গেছে। তার মানে বাধা আসবে, এই জড় জগৎ হচ্ছে বাধাময় জগৎ, এখানে কেউ মনে করবেন না যে এখানে বাধা নেই। মাঝখানে মেয়েরা ওখানে নড়াচড়া করছে কেন, বাচ্চাগুলিকে একটু ওইদিকে নিয়ে যান, গল্প করবে না
মোবাইল।
তো এখানে আমরা শুনছি যে এই প্রচার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ভক্তির। কৃষ্ণ নিজে বললেন যারা আমার বাণী প্রচার করবে সে আমার প্রিয় হবে। তো কয়জন আপনারা প্রিয় হতে চান, ভগবানের প্রিয় কয়জন হতে চান? হায় কৃষ্ণ, সবাই প্রিয় হতে চান? আমাদের স্বরূপ গোপীনাথ প্রভু প্রিয় হতে চান না? হাত তুলছেন না? তো তুলেছেন। তো সবাই প্রিয় হতে চায়, কেন প্রিয় হবেন, কিভাবে প্রিয় হবেন, ভগবানের কাছে কিভাবে প্রিয় হবেন? এখনই ভুলে গেলেন, ভগবান বললেন যে আমার এই গীতার জ্ঞান যদি কেউ জগতে পৌঁছিয়ে দেয়, বিতরণ করে, তাহলে সে আমার সব থেকে প্রিয়। তো আপনারা এটা করছেন, গীতার শিক্ষাগুলি জগতে বিতরণ করছেন? কয়জন করছেন, হাত তুলুন দেখি, অনেকে করছেন। তা আমি আপনাদের চরণে ভিক্ষা চাইব যে অন্তত গীতার কথা না জানলেও গীতা একটা নিয়ে গিয়ে বিতরণ করুন, 150 টাকা নিয়ে অন্য লোক থেকে গীতা একটা দিন। 150 টাকায় লোক মাছ মাংস খায়, একদিনের জন্য অন্তত সে মাছ মাংস খাওয়া থেকে তাকে বন্ধ করুন এবং গীতাটা দিয়ে আসুন, ওইটাও গীতার জ্ঞান, সে একদিন না একদিন তার বংশে পড়বে আর একদিন মুক্ত হয়ে যাবে। তো সেজন্যটা করবে। তো সেজন্য আমরা এখানে শুনছিলাম যে কিভাবে ভগবত ভক্তির প্রভাবে জড় বিষয়ের দিকে আর সে ফিরে যায় না আর আসক্ত হয় না। এখানে বলা হচ্ছে শুদ্ধ ভক্তি নির্মল হৃদয়ের ব্যক্তিরা যখন সে ভগবানের কৃপা লাভ করে, যেটা আমরা শুনছিলাম লক্ষ্য হীরা কীভাবে নির্মল হৃদয় হয়ে গেল ভক্ত সঙ্গ প্রভাবে। তো যেন আমরা একা একা কোনো কিছু করা উচিত না, আমাদের ভক্ত সঙ্গে ভগবত কথা শুনতে হবে, ভক্ত সঙ্গে। তো সেজন্যই ভক্ত সঙ্গে ভাগবত সেবা বলা হয়েছে, নষ্ট প্রায়শ অভদ্রেশু নিত্যং ভাগবত সেবয়া। প্রভুপাদ ওই তাৎপর্যে বলেছেন, এই শ্লোকের তাৎপর্যে, যে গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত, এই দুই ভাগবতের সেবা করতে। তো কয়জন গ্রন্থ ভাগবতের সেবা দৈনিক করেন, হাত তুলুন দেখি, কয়জন গ্রন্থ ভাগবত অধ্যয়ন করেন দৈনিক, অনেকে পড়েন। শ্রীমৎ ভাগবত শ্রীহরি ভাগবত গ্রন্থরূপে শাস্ত্ররূপে আছেন। আর ব্যক্তি ভাগবতের সেবা কয়জন করেন প্রতিদিন, ব্যক্তি ভাগবত যারা ভগবানের ভক্ত তাদের সেবা কয়জন করেন প্রতিদিন? হ্যাঁ, তাদের আদেশটা পালন করাও ভক্তদের সেবা করা, হ্যাঁ কি না? তাহলে আমার গুরুদেবের আদেশ আমি ঠিকভাবে পালন করছি সেটা জানতে হবে, আমি করছি কিনা, না নিজের মনে চলছে, তো সেটা হলে পালন হচ্ছে না, তাহলে ভক্ত সেবা হচ্ছে না। তাহলে গুরুদেবের আদেশ পালন, প্রভুপাদের আদেশ পালন করাটাই ভক্ত সেবা, আবার মানসিকভাবেও আমরা ভক্ত সেবা করতে পারি। আবার মাঝে মাঝে ভক্তদের আমন্ত্রণ করেও ভক্ত সেবা করা উচিত, ভক্তকে প্রণাম করলেও ভক্ত সেবা হয়ে যায়, হ্যাঁ এরকমই। তো এই জন্য একটা সুন্দর গীতার মাহাত্ম্যে 18 অধ্যায়ে মাহাত্ম্যে একটা সুন্দর কথা আছে যে কিভাবে ইন্দ্র সে তো স্বর্গরাজ্যে রত্ন সিংহাসনের প্রতি আসক্ত, অনেক সময় দেবতারা তাদের পদের প্রতি খুব আসক্ত, ওইটাই সর্বস্ব মনে করে, ছাড়তে চায় না। তো এক সময় ইন্দ্র সভাতে বসে আছেন দেবদেবীদের নিয়ে, আর সেখানে নৃত্য গীত হচ্ছে, সমস্ত দেবতারা বসে আছে। হঠাৎ করে ইন্দ্র দেখছেন একজন সুপুরুষ তাকে নিয়ে কিছু ব্যক্তি চামর পাখা ঢুলাতে ঢুলাতে মৃদঙ্গ করতাল বাজিয়ে ওই স্বর্গরাজ্যে ঢুকে পড়েছে। ছত্র চামর সে ব্যক্তিটা হাঁটছে, আর অনেক লোক তাকে কি করছে না, একজন চামর ঢুলাছে, পাখা ব্যঞ্জন করছে, একজন ছাতা ধরেছে, কিছু লোক মৃদঙ্গ করতাল ভেরি বাজাচ্ছে, গুণগান করছে এবং সুগন্ধি সমস্ত কিছু অর্পণ করছে। এইভাবে ইন্দ্র লোকে স্বর্গরাজ্যে ঢুকে পড়েছে। ইন্দ্র যেই ওই ব্যক্তিকে দর্শন করেছে যে রত্ন সিংহাসনে বসেছিল, দেবতাদের নিয়েছিল, সঙ্গে সঙ্গে ওর মুকুটটা পড়ে গেছে। সাধারণত যখনই ইন্দ্রের মুকুট পড়ে গেল মানে তার পদ ওই দিন শেষ, তখন ইন্দ্র সঙ্গে সঙ্গে স্বর্গরাজ্যে রত্ন সিংহাসন যে অধিকার করেছিল তখন নেমে এসেছে। দেখ মুকুটটা পড়ে গেল মানে নিচে উনি জানতে পারলেন যে আমার আজ সমাপ্ত হয়ে গেল এখানে ইন্দ্র পদ। তার মানে ইন্দ্র দেবতাদের পদ, ইন্দ্র একটা পদ, যেমন প্রধানমন্ত্রী পদ, রাষ্ট্রপতি পদ, মুখ্যমন্ত্রী পদ, এখন মুখ্যমন্ত্রী কে আছে, মমতা ব্যানার্জি, আগে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এরকমই পদ চেঞ্জ হয়ে যাচ্ছে, পদটা সমাপ্ত হয়ে যায়। ঠিক এই দেবতাদেরও পদ, ইন্দ্রপদ, ব্রহ্মপদ, অগ্নি, এরা পদ, এগুলো একটা পদ। তো ইন্দ্র তখন খুব দুঃখিত হয়ে গেছে, এত বড় পদ যদি চলে যায় কারু তার মনে কি আনন্দ হবে না দুঃখ হবে, স্বাভাবিকভাবে দুঃখ হবে। তো যখন দুঃখ হয়েছে তখন সে কি করবে, ক্ষীর সমুদ্রে চলে গেছে বিষ্ণুর কাছে। দেবতাদের যখন কিছু বাধা হয়, বিপদ হয়, তারা ভগবান বিষ্ণুর কাছে যায়। তো এই ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্র রয়েছে, তো সেই ক্ষীর সমুদ্রের কাছে গিয়ে ত্রাহিমাম ত্রাহিমাম, তখন বিষ্ণু কাছে এই প্রার্থনা করছে, হে প্রভু আমার প্রতি এত অবিচার করলেন। এবং বলছে কি অবিচার, না এই একজন সুপুরুষ এলো, সে কোনো কিছু পুণ্যকর্ম দান ধ্যান কিছুই করেনি, সে কি করে এই আমার পদটা নিয়ে নিল কেড়ে। তখন ভগবান বিষ্ণু হেসে বললেন, ওই যে ব্যক্তি তোমার পদটা নিয়েছে সে বেশি দিন ওই পদে থাকবে না, সে অতি শীঘ্রই আমার ধামে ফিরে আসবে, যে তোমার পদটি সমাপ্ত তাই আমি আমার এক ভক্ত তাকে পাঠিয়েছি। সে কি ব্যক্তি, না সে অষ্টাদশ অধ্যায় ভগবত গীতা সে সুন্দরভাবে আয়ত্ত করেছে, যার ফলস্বরূপ সে আমার ধামের অধিবাসী, আমার ভক্তির প্রভাবে তার হৃদয় নির্মল হয়ে গেছে, সে হচ্ছে আমার ধামবাসী। অতএব এখন ইন্দ্র পদে কেউ নেই, তাই কিছুদিনের জন্য সে কেবল ওখানে যাচ্ছে, কিন্তু সে তোমার এই পদের প্রতিও আসক্ত নয়। তো ইন্দ্র শুনল, ও কোনো দান পুণ্য কোনো কিছু না করেই, কর্ম জ্ঞান যোগ এই দান পুণ্যকর্ম না করেই সে এত বড় পদ পেয়ে গেল কেবল ভক্তির প্রভাবে, আমিও করব, ইন্দ্রের এরকম ইচ্ছা হয়ে গেল। তখন ইন্দ্র গোদাবরী নদীর কূলে গিয়ে সেখানে এক বিষ্ণু মন্দিরের সন্নিকটে দেখছে একজন ব্রাহ্মণ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় মানে অধ্যয়ন করছে, উচ্চারণ করছে, তো সেখানে গিয়ে ইন্দ্র সেই ব্রাহ্মণের সঙ্গে ভগবদ্ গীতা আয়ত্ত করতে লাগলেন 18 অধ্যায়। তো এইরকম 18 অধ্যায় যখন আয়ত্ত হয়ে গেছে তার নিজে, তখন সঙ্গে সঙ্গে ইন্দ্র বৈকুণ্ঠে চলে গেছে। হ্যাঁ, যখন তার হৃদয়টা নির্মল হয়ে গেছে, ইন্দ্র পদের যে অভিলাষ ছিল, ভাবনা ছিল, যেহেতু তার পদ এখন হৃদয় ভক্তির প্রভাবে গীতা অধ্যয়নের মাধ্যমে তার হৃদয় এমন পবিত্র হয়ে গেছে, ভক্তির প্রভাবে সে বৈকুণ্ঠে চলে গেছে। তো ইন্দ্র বৈকুণ্ঠে গিয়ে বসবাস করছে। তো ভগবান বিষ্ণু এসে উপস্থিত হলেন, ইন্দ্র তুমি এখন স্বর্গরাজে ফিরে যাও। তখন বলছে, প্রভু আমি আর স্বর্গরাজে যেতে চাই না। সেই কথাটাই এখানে বলা আছে, যার হৃদয় একবার নির্মল হয়ে যাবে সে অনিত্য বস্তু পাওয়ার জন্য আর ধাবিত হবে না। তো এটাই তার প্রমাণ, ইন্দ্র নিজে আর ফিরতে চাইল না, বলে না না আমি আর যাবো না, আমি যা পেয়ে গেছি আর পেতে চাই না। আমরা দেখি ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজ যখন একটু ইন্দ্রিয় সুখের অভিলাষ ছিল, তখন বাবার রাজ্য তার থেকে বড় রাজ্য কামনা ছিল, কিন্তু যেই বিষ্ণুর ভক্তি অনুশীলন করলেন, নারদ মুনির কৃপা পেলেন, এটাই যখনই গুরুর আদেশকে গ্রহণ করে, ধ্রুব মহারাজ নারদ মুনির কথাটাকে গ্রহণ করলেন, অনেক পরীক্ষা উত্তীর্ণ হলেন গুরু কৃপাতে। আমাদের প্রথমে পরীক্ষা আসবে, আমরা এই যে দীক্ষা গ্রহণ করছি বা ভক্ততে ভক্তি জীবনে আসছি, পরীক্ষা রয়েছে। প্রথম ভগবান অতি সহজে এই ভক্তি দান করেন না। নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, ভক্তিম মুক্তিম দদাতি কহিচিৎ ন স্ম ভক্তি যুগম, আমি অতি সহজে মুক্তি দিয়ে দিতে পারি, কিন্তু আমার ভক্তি যোগ অনায়াসে দেয় না, অতি সহজে তা কাউকে দেয় না। কেন না? ভক্তির প্রভাবে আমি ভক্তের কাছে বিক্রি হয়ে যাই, এই জন্য আমি ভক্তি অতি সহজে দেই না। ভগবান যাচাই করেন, বিচার করেন, ভক্তি দিতে গেলে সেজন্য দেখেন যে কতটা ঐকান্তিক। সেজন্য গুরু মাঝে প্রথমেই পরীক্ষা করেন, ভগবান তার শুদ্ধ ভক্ত গুরুর মাধ্যমে তিনি পরীক্ষা করেন। যেমন ধ্রুব আকুলিত চিত্তে ভগবানের আরাধনা করার অভিলাষী নিয়ে বনে যাচ্ছে, কিন্তু নারদ মুনি এসে বাধা দিচ্ছেন। কি বাধা দিলেন? না ধ্রুব, তুমি এখন বাচ্চা শিশু, তোমার এখন মা বাবার কাছে থাকা উচিত, বনে পশু পাখি অনেক হিংস্র জন্তু রয়েছে, এখন তোমার খেলাধুলা করা উচিত, এখন তোমার পড়াশোনা করা উচিত, তুমি এইসব কি ভগবান ভগবান করছো? এই বাচ্চা অবস্থায় এখন কেউ যায় বনে? তবে অনেক গুরু পরীক্ষা করছে। আমরা অনেক সময় দেখি গুরুদেব কখনো কখনো কিছু ভর্সনা করেন, বা বৈষ্ণবরা কখনো কখনো ভর্সনা করেন, কোনো পরীক্ষা করেন, তখন আমরা হয়তো দূরে চলে যাই, তার মানে আর কৃপাটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। তো ধ্রুব মহারাজ অটল, এই জন্য তার নাম ধ্রুব। কেন না অটল? সে ভগবানের আরাধনাতে অটল। নারদ মুনি যতই পরীক্ষা করছেন যে যাও বাড়িতে ফিরে যাও, তুমি এখন কচি ছেলে, এখন পড়াশোনা করো, খেলাধুলা করো, বলছে আপনি ভগবান কোথায় আছেন, কি করে তাকে পেতে হবে সেই কথা বলুন, অন্য কোনো কথা বলবেন না। তো মানে অটল। কিন্তু আমাদের একটু বাধা এলে আমরা ছেড়ে দিই, ওটা ঠিক নয়, ভগবত ভক্তিটা এরকম নয়। তো সেজন্য ইন্দ্র যখন ভগবান নিজে গিয়ে পরীক্ষা করছেন, যাও স্বর্গরাজ্যে ফিরে, দুঃখ করছিল প্রথমে, প্রভু এই কি অবিচার আমার প্রতি, এই ব্যক্তি কোনো পুণ্যকর্ম করেননি, তাকে আপনি আমার পদটা দিয়ে দিলেন, অভিযোগ করছে। আমরা ঠিক ইন্দ্রের মতো অজ্ঞ বলে অনেক ভক্ত, আমরা যেহেতু শুদ্ধ ভক্তি নির্মল হৃদয় হয়নি, তাই আমরা মাঝে মাঝে কোনো ভক্তের নামে অভিযোগ করি, এই ভক্ত এরকম, সেই ভক্ত এরকম, ও কিছু করে না আমি করছি ঠিক, এরকম আমরা অভিযোগও করি, তাই না? তো এটা আমাদের অজ্ঞানতা, ঠিক ইন্দ্রের মতোই। যেহেতু ইন্দ্রের হৃদয়টা নির্মল নয়, পবিত্র নয় ভক্তিতে, সে ইন্দ্রিয় সুখে আসক্ত, তার জন্য সে কৃষ্ণের কাছে কি অভিযোগ করছে, এই কি অবিচার আমার প্রতি, কেন আমার পদ নিয়ে নিলেন? মানে আমরা সবাই একটা কিছু জাগতিক জিনিস পেয়ে সেটাই চিরকাল থাকতে চায়, অন্য কাউকে দিতে চাই না, হ্যাঁ কি না? এই ভাবনা আমাদের মধ্যে আছে, তো এটা ঠিক নেই। তো সেজন্য ভগবত ভক্তিটা সম্পূর্ণ আলাদা, হ্যাঁ, সেটা সম্পূর্ণ নিত্য আনন্দময় জিনিস, তো সেটাই ইন্দ্র যখনই ভক্তির প্রভাবে তার হৃদয় নির্মল হয়ে গেছে, যেহেতু সে একদম গ্রহণ করে নিয়েছে, ও এই গীতার 18 অধ্যায় পড়ে এই ব্যক্তি এত সুন্দর, সে বৈকুণ্ঠ অধিবাসী কিন্তু তবু সে ইন্দ্রপদ পেয়েছে, তার আসক্তি নেই, তবু তাকে ভগবান পাঠিয়েছেন, তাহলে আমি তো এটা চাই। তো আমরা এগুলি শ্রবণ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই জড় অভিলাষ থেকে মুক্ত হব কি করে। তো সেজন্য আমাকে ভক্তিটাকে ঠিকঠিকভাবে করার জন্য প্রয়াস করতে হবে, হ্যাঁ, জড় অভিলাষ করলে হবে না। জড় অভিলাষ তো ইতিমধ্যে আমরা পেয়েছি পশু পাখি ইত্যাদি দেবদেহে ইত্যাদিতে, হ্যাঁ, অসুর দেহে, দেবদেহে, পাখি দেহে, বিভিন্ন 84 লক্ষ দেহে, হ্যাঁ, আমরা 80 লক্ষ দেহতে ইন্দ্রিয় ভোগ করে এসেছি, স্বর্গ মর্ত পাতাল ঘুরে এসেছি, এখন মনুষ্য দেহ পেয়েছি। একটি জিনিস প্রয়াস করতে হবে, সেটা কি? তৎসব হেতু প্রয়তে তো কবিদ, কবিদ মানে বুদ্ধিমান, যারা সত্যিকারে বুদ্ধিমান হবে, যত ভ্রমতাং উপরিহধন ন লভ্যতে, যা লাভ করা যায়নি ভ্রমণ করতে করতে, স্বর্গ মর্ত পাতাল। পঞ্চম অধ্যায় প্রথম স্কন্ধে এই শ্লোকটি রয়েছে, ব্যাসদেব কাছে নারদ মুনি বলছেন, তৎসব হেতু প্রয়তে তো কবিদ যত ভ্রমতাং উপরিহধ ন লভ্যতে, যা স্বর্গমর্ত পাতাল ঘুরেও লাভ করা যায় না, সেটাই আমাদের প্রয়াস করতে হবে। আর আমরা অনেক সময় কাল কর্ম অনুসারে সুখ দুঃখ পেয়ে থাকি, দুঃখ কেউ কামনা করেন না। আপনারা দুঃখ কামনা করেন? কয়জন দুঃখ কামনা করে? আপনার জীবনে দুঃখ এসেছে? কয়জনের জীবনে দুঃখ এসেছে, হাত তুলুন দেখি। হ্যাঁ, আপনার কথা আপনি বলুন, আমি সবাইকে জিজ্ঞাসা করছি, কার জীবনে দুঃখ আসছে, এসেছে ইতিমধ্যে অনেকবার, কার দুঃখ আসেনি, হাত তুলুন, কোনোদিন দুঃখ হয়নি, তার দুঃখ আসেনি, দুঃখ আসেনি আপনার জীবনে, একটা রোগ হয়নি কোনোদিন, জ্বরে কষ্ট পাননি, ওষুধ খেতে যাননি, কোনোদিন শীতে কষ্ট পাননি, এটা মিথ্যা কথা বলছেন। আমরা এটা মিথ্যা কথা বলছি, নানা রোগ হয়েছে, কষ্ট পেয়েছি, যন্ত্রণা হয়েছে, কষ্ট পেয়েছি, এই জগতে মাতৃ জঠরে যখন ছিলেন কষ্ট পেয়েছেন, মায়ের গর্ভ থেকে যখন প্রসব হয়েছেন তখন কষ্ট পেয়েছেন, কান্না করেছেন, তো এগুলোই তো কষ্টের জন্যই কান্না করেছেন। তো সেজন্য এই জীবনে আমরা কেউ চাই না এগুলি, হ্যাঁ, মশা কামড়ে দিচ্ছে আহ করছি, করেননি, তাহলে মিথ্যা মিথ্যা বলছেন কেন? ভগবান বলছেন ত্রিতাপ, অন্য জীব থেকে দুঃখ, কেউ অপমান করেছে আপনি পেয়েছেন কিনা, কেউ আপনাকে অপমান করেছে দুঃখ পেয়েছেন কিনা, তাহলে বলছেন পাননি। সেজন্য আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক এই ত্রিতাপ দুঃখ রয়েছে এই জগতে, কিন্তু ভক্তির প্রভাবে তাপত্রয় উন্মূলনম। ভাগবতে মাহাত্ম্যে কালকে আমরা আলোচনা করছিলাম একটা শ্লোক, এবং ভাগবতে প্রথম স্কন্ধে দ্বিতীয় শ্লোকেই বলা হয়েছে, তাপত্রয় উন্মূলনম ধর্ম প্রযুজ্জিত কৈতবত্র নির্মৎসরাণাম শতাং, এই শ্লোকের মধ্যে রয়েছে। ত্রিতাপ দুঃখ উন্মূলন হয়ে যাবে কি করলে? নেই ভাগবতের সঙ্গ করলে, ভক্ত এবং ভগবান তার কথা সঙ্গ করলে ভক্তির প্রভাবে সব চলে যাবে, কৃষ্ণ নাম গ্রহণ করার ফলে শুদ্ধভাবে সব চলে যাবে। তাপত্র উন্মূলনম, ত্রিতাপটা কি কে জানে? ত্রিতাপ, তাপ মানে দুঃখ, দুঃখটা কিসের থেকে আসে? পাপ থেকে, পাপ তাপ বলে না, পাপ তাপ, হ্যাঁ, পাপ তাপ মানে পাপ করলে দুঃখ হবে, তাপ হবে, তাপ মানে দুঃখ হবে। তার মানে আমি পূর্বজীবনে কাউকে হতাশায় ফেলেছিলাম, এই জীবনে সে আমাকে বলছে, আমি জানি না পূর্বের কর্মফল আমাদের ভোগ করতে হবে। আমরা শাস্ত্রের নিষিদ্ধ কর্ম করি সেটা পাপ, পূর্বজীবনে করেছি বলে আজকে বিভিন্ন শরীর পেয়েছি, তো পাপের কর্মের ফল কি? অপমানিত বোধ করা, শারীরিক রোগগ্রস্ত হওয়া, নানা রোগ, এবং গরিব ঘরে জন্ম হওয়া, দেখতে অসুন্দর হওয়া, অশিক্ষিত হওয়া, এগুলো হচ্ছে পাপকর্মের ফল। তো আমি মাঝে মাঝে খেতে পাচ্ছি না, দুঃখ, হ্যাঁ এসব কিছু। তো সেজন্য পাপ তাপ, এই দুটি জিনিস, পাপ কর্ম করলে তাপ হবে, দুঃখ হবেই। তো যেন তাপত্রয় উন্মিলনম, তা আমাদের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হতে হবে। তো সেই ত্রিতাপ দুঃখের মধ্যে প্রথম তাপটা কি কে জানে? এখানে কে জানে কি? আদি ভৌতিক দুঃখ। আদি ভৌতিক মানে কি? অন্য জীব কর্তৃক যে দুঃখ আসে। আপনারা অন্য জীব কর্তৃক কোনোদিন দুঃখ পেয়েছেন? কারা পেয়েছেন? সবাই পেয়েছে। অন্য জীব কর্তৃক দুঃখ মানে মশা কামড় দেওয়া, কুকুর কামড় দেওয়া, অন্য কেউ এসে অপমান করিয়ে দেওয়া, এগুলো হচ্ছে অন্য জীব থেকে দুঃখ। আর আদি দৈবিক দুঃখ জানেন, আদি দৈবিক দুঃখটা কি? দেবতারা পাঠায়, কি সেটা? খরা, বন্যা, বৃষ্টি, যুদ্ধ, ভূমিকম্প, সুনামি, আইলা, মহাসাইক্লোন। এক সময় আমাদের একজন প্রভু বলছিলেন, ভগবান অনেক সময় ভক্তরা কি করে, ভোগ লাগায়, প্রসাদ দেয় ভগবানকে। তো এক সময় যমরাজ ভগবানের সামনে এসেছেন ভোগ লাগানোর জন্য। তো ভোগ লাগায় একা, কিন্তু ভক্ত যমরাজও তো ভক্ত। তো ভগবানের সামনে একবার যমরাজ উপস্থিত হয়েছে, তো প্রসাদ গ্রহণের পরে ভগবানকে একটু পান দিতে হয়। তো যখন এই যমরাজকে ভগবান বললেন, দেখেই বললেন, যা পান নিয়ে আয়। তখন যমরাজ কি বুঝলেন, একবারে গিয়ে জাপান তুলে নিয়ে চলে আসছে, একদম সুনামি। বলে কি করলে? বলে আপনি বললেন না পান নিয়ে আসতে, তুমি, আরে তুমি তো একদম জাপান নিয়ে চলে এলে, আমি তোমাকে জাপান নিয়ে তো বললাম না, আপনি তো বললেন জাপান নিয়ে আয়, তাই আমি জাপান নিয়ে চলে এসছি। তো যমরাজ সবাইকে মৃত্যুর মুখে পাঠিয়ে ফেলে দেন, তার মানে এমন কিছু করলেন, এখানে সব সুনামি, তাই একদম মৃত্যু। তিরুগম আদি দৈবিক দুঃখ, এটা সুনামি, বুঝতে পারছেন? তো সুনামি, আইলা, মহাসাইক্লোন, যুদ্ধ, এই সবগুলি হচ্ছে দৈবিক দুঃখ। খরা, বৃষ্টি, এ দেবতাদের দ্বারা প্রদত্ত হয়। আর ভৌতিক দুঃখ যেগুলি অন্য জীব কর্তৃক, অন্য জীবের মশা কামড় দেয়, আমরা কেউ মশা কামড়কে রক্ষা করতে পারি? মশাকে নিষেধ করতে পারি? নিষেধ করতে পারি না। এক সময় একজন সাধু, তিনি রাস্তার মধ্যেই শুদ্ধ ভক্ত, তিনি জপ করছেন চোখ বন্ধ করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হঠাৎ করে ওই দেশের রাজা সৈন্য সামন্ত নিয়ে তিনি ওই রাস্তা দিয়ে আসছেন। তখন সৈনিকরা সামনে গিয়ে দেখছে একটা লোক রাস্তার মধ্যে বসে আছে। তখন গিয়ে বলছেন, সাধু বাবা, এ রাজা আসছেন, আপনি দয়া করে রাস্তাটা দিন। তখন সাধু জিজ্ঞাসা, রাজা কি করে? যে না, রাজার আদেশে সবাই চলে। ও, রাজার আদেশে সবাই চলে? যে আমায় হরিভজন করছি না, মশা কামড় দিচ্ছে, রাজা কি মশাকে আদেশ করতে পারে না কামড়ার জন্য? বলে তাহলে রাজাকে জিজ্ঞাসা করুন। তো যখন রাজা চলে এসেছে, তো রাজা আসা মাত্রই সাধু বাবা জিজ্ঞাসা করছেন। সাধারণত রাজারা সাধুদেরকে সম্মান করে, এখনকার রাজার মতো না, পূর্বে এরকম রাজা ছিলেন, সাধু দেখলে সম্মান করে, তৈরি গিয়ে প্রণাম করেছেন। তখন সাধু জিজ্ঞাসা করলেন, আপনি রাজা? বলছে, হ্যাঁ আমি রাজা। কি করেন? না, সবাই আমার আদেশ পালন করে। ও, আপনার আদেশ সবাই পালন করে? আমি হরিভজন করতে চাই বা করছি, মশা আমাকে কামড়াচ্ছে, আপনি মশাকে একটু আদেশ করুন যাতে সে না কামড়ায়। বলে তা তো কী করে সম্ভব? আমরা নিজে মশাকে আদেশ করতে পারি না, কি করে জগৎকে আদেশ করব? তো এরকম হচ্ছে আমাদের দুর্ভাগ্য। কিন্তু দেখুন, সনাতন গোস্বামী তিনি চক্লেশ্বরে, মানসী গঙ্গা বৃন্দাবনে আছে, গিয়েছেন, চকলেশ্বর মহাদেব আছেন ওখানে, সনাতন গোস্বামী মানসী গঙ্গার কাছে উনি ভজন করছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, উনি জপ করছিলেন। তো একদিন উনি রাত্রিবেলা ওই জায়গাটাকে ত্যাগ করে চলে যাচ্ছেন সনাতন গোস্বামী, হঠাৎ করে শিব চক্রেশ্বর শিব দেখছেন সনাতন গোস্বামী চলে যাচ্ছেন, গিয়ে সামনে ধরেছেন, বাবা সাধু বাবা আপনি চলে যাচ্ছেন কেন, কেন যাব না, না আপনার মুখে যে নাম শ্রবণ করার ফলে আমি এখানে নৃত্য করি, দেখুন ভক্তের মুখে শিবও নাম শ্রবণ করে উনি নৃত্য করছেন, বলছে আমি সবসময় নৃত্য করতে থাকি এখানে আপনার মুখের নামে, হরিনাম কীর্তনের ফলে শিব তাণ্ডব নৃত্য করেন, হরিনাম সনাতন গোস্বামীর মুখের নাম শুনে উনি নৃত্য করেন সবসময়, বলে আপনি চলে গেলে আমি কী করে থাকবো, আমি কী করে নৃত্য করব, আনন্দ কী করে পাবো, বলে এই যে মশা কামড়াচ্ছে এখানে থাকা যাচ্ছে না, বলে না বাবা আপনি থাকুন আমি মশাকে নিষেধ করে দিচ্ছি। শিবজি মশা ওইখানে বললেন আজ থেকে এখানে এই চক্রেশ্বরের মধ্যে এই সনাতন গোস্বামী যেখানে ভজন করছেন কোনো মশা, কে তিনি নির্দেশ করলেন কেউ এখানে যেন প্রবেশ করতে না পারে, শিবজি মহাজন তিনি নিষেধ করে দিলেন যে মশা, তখন সনাতন গোস্বামী বসে ভজন করতে শুরু করলেন। এটাই তো সেজন্য সনাতন গোস্বামীও নিষেধ করতে পারেন, কিন্তু তিনি কাউকে উদ্বেগ দিতে চান না, তার ধর্ম সে কামড়াবে তাকে উদ্বেগ দেওয়া কোনো প্রয়োজন নেই, এরকম সাধু সনাতন গোস্বামী। কিন্তু যেহেতু শিবজি সনাতন গোস্বামীর সেবা করতে চাইছেন তাই তিনি নিষেধ করছেন, মানে ভক্ত সেবাকে বড় করে তোলা হয়েছে আবার, তাই কি না, ভক্ত সেবাকে বড় করা হয়েছে, এই মশা আসছে কুকুর আসছে যাও ভাগো ভাগো, তার মানে ভক্তকে বড় করে তোলার জন্য এখানে, তাই শিবজি মশাকে নিষেধ করে দিলেন তোমরা এখানে আসবে না, তোমরা অন্য জায়গায় যাও, এই বাবার কাছে তোজন্য ভক্ত সেবাকে প্রাধান্য দেওয়া হয়েছে, শিব নিজে সনাতন গোস্বামীর সেবা করছেন এসে, কেন না শুদ্ধ ভক্তের মুখের নাম গ্রহণ করলে হৃদয় পবিত্র হয়ে যাবে, তার মানে দেবতারাও পবিত্র হতে চান, ব্রহ্মা শিব ইত্যাদি তারাও ভক্ত সঙ্গ করতে চান, তারাও মনুষ্য দেহ পেতে চান, তোজন্য আমরা ইতিমধ্যে মনুষ্য দেহ পেয়েছি এবং অনেক ভক্ত সঙ্গ করছি, কিন্তু আমাদের উপলব্ধি নেই, বিচার করার ক্ষমতা নেই, সেজন্য কান্না করতে হবে ভগবানের কাছে, প্রার্থনা করতে হবে, প্রভু যে আমি তো সৎগুরু কৃপা লাভ করেছি, দয়া করে আমাকে একটা ভক্ত আমাকে কালকে গুরু মহারাজের অফিস থেকে ফোন করছিল সেক্রেটারি, যে মুর্শিদাবাদ জেলার দমকল থানায় স্বামী স্ত্রী কি নাম বলছিল ভুলে গেছি, যে বিকাশ মণ্ডল আর একটা তার স্ত্রী নাম কি, তারা চলে গেছে ইস্কন ছেড়ে, তা আপনি একটু দেখুন। তখন আমি জিজ্ঞাসা করলাম পরে যে ভক্তদের জানতে পেরে অ্যাড্রেস নিয়ে, তো সেই ভক্তটি বলছে যে আমি চলে গেছিলাম কোনো প্ররোচিত হয়ে অন্য মঠের দ্বারা চলে গেছিলাম, কিন্তু আমি গুরুদেবকে স্বপ্নে দেখছি, গুরুদেব স্বপ্নে আদেশ করছেন যে তুমি ভুল করছো, তো গুরুদেবকে স্বপ্নে আমি এসে দেখতে পেলাম, তাই আমি আবার ফিরে আসতে চাই, আমি ঠিকভাবে আবার গ্রহণ করতে চাই, তো এটা ও দেখছে যে গুরুদেব তাকে আদেশ করছে কি স্বপ্নে, এতদিন বহুদিন 2010 সালে ছিল দীক্ষা নিয়ে অনেক দিন থেকে চলে গেছে, কিন্তু এই রিসেন্ট আমি ভক্তদের খবর নিলাম, সে এসে এক ভক্তের কাছে বলেছে যে গুরুদেব আমার কাছে এসে স্বপ্নে আদেশ করছেন যে তুমি কেন চলে গেছো, তোমার অনেক অমঙ্গল হবে, সদ্গুরু ত্যাগ করতে নেই, হ্যাঁ স্বপ্নে আমি এরকম গুরু মহারাজকে দর্শন করে তার আদেশ উপদেশ পেলাম, তো আমি সাধু সঙ্গ করতে চাই। তখন আমি জিজ্ঞাসা করলাম, বললাম হ্যাঁ এখন উনি এক সপ্তাহ ধরে আমাদের সঙ্গে আবার মিশছেন ফিরে আসছেন, যদিও ভগবত ভক্তি নষ্ট হয় না, ওখানে স্থগিত থেকে যায় অপরাধ করার ফলে, আর উন্নয়ন হয় না, ভগবত ধামে যেতে পারে না, সেখানে থেকে যায় স্থগিত, কখনো কখনো আবার গুরু কৃপায় দুজন সদ্গুরু তার শিষ্যকে কখনো কখনো এরকম স্বপ্নেও এসে উপদেশ দেন, আদেশও করেন। তা মানে নয় আমরা গুরুর আদেশকে অবমাননা করে আমি যাতে আমাকে গুরুদের স্বপ্নে এসে আদেশ করুন আমি কিছু ভঙ্গ করি, ওটা ঠিক নেই। হ্যাঁ, জেনে শুনে কেউ ভঙ্গ করা এটা অপরাধ হয়ে যাবে। তো সেজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে যে গুরুদেবকে অনেক সময় কি হয় আসতে হয় আবার এই জগতে। যদি কোনো শিষ্য ফিরে না যায় ভগবত ধামে, তো সেজন্য গুরু মহারাজ বলছিলেন শিষ্য এরকম কর্ম করা উচিত না যে গুরুকে আবার এই জগতে আসতে হবে তার জন্য, সেই শিষ্যের জন্য। তো সেজন্য আমাদেরকে ঐকান্তিক নিষ্ঠাপরায়ণ হতে হবে, যে আদেশটাকে পালন করতে হবে। গুরুর দুই রকম সেবা আছে, কে জানে? গুরুদেবের দুই রকম সেবা, একটা আছে আদেশ বাণী সেবা, আর একটা হচ্ছে বপু সেবা। আপনার মায়াপুরে কেউ বপু সেবা করতে পারেন, গুরুদেবের কাপড় কাচতে পারেন, গুরুদেবের বাথরুম পরিষ্কার করতে পারেন, গুরুদেব ঘর পরিষ্কার করতে পারেন, গুরুদেব গঙ্গা স্নান করেন, গঙ্গা থেকে ঘরা করে জল নিয়ে এসে গুরুদেবের স্নানের আয়োজন করতে পারেন। অনেক সেবা আছে, কিন্তু অনেকে কি করব কি করব গুরুদেবের এই বপু সেবা। কিন্তু মুখ্য সেবা হচ্ছে প্রভুপাদ বলেছেন বাণী সেবা, এটাও করা উচিত সুযোগ পেলে। আর বাণী সেবাটা যেটা গুরুদেব বলেছেন আদেশ করেছেন সেগুলিকে পালন করাটাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ সেবা। গুরুদেব বললেন নাম হট প্রচার করো, কিন্তু আমরা নাম হট প্রচার করব আনুগত্যে, সেই শিক্ষাকে নিয়ে। গুরুদেব বললেন গ্রন্থ বিতরণ করো, আমি পারি না পারি যে আমি একটা দুটা গীতা অন্তত মাসে বিতরণ করবো লোকের কাছে যাব, কেন যাব না? অভিমানটাকে শূন্য করার জন্য। অভিমান শূন্য মানে দীন হওয়ার জন্য, আর দীন হচ্ছে শরণাগতির প্রথম লক্ষণ। দীন মানে কি? খেতে নেই বলে তাকে দীন বলে, বলে দীন দরিদ্র না, অভিমান শূন্যতাকেই দৈন্যতা বলে। তো মানে আমি উচ্চকূলে জন্ম হয়েছি, আমি দেখতে সুন্দর, আমার অনেক টাকা পয়সা আছে, আমি খুব পণ্ডিত, এই যে অভিমান, আমি শ্রেষ্ঠ বড় একজন, আমার কথা সবাইকে মানতে হবে, এরকম যে অভিমান থাকে ওইটাকে ত্যাগ করতে হবে। অভিমান শূন্য না হলে কৃষ্ণ কৃপা সে পাবে না। যেটা কুন্তিমাতা ভাগবতে প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায়ে বলেছেন, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি এধমান, এই মত বা অহংকার গর্ববোধ যার মধ্যে থাকবে সে কখনো কৃষ্ণ কৃপা পাবে না। সেজন্য চৈতন্য চরিতামৃত বলা হয়েছে দিনের অধিক দয়া করেন ভগবান, পণ্ডিত ধনী কুলীন বড় অভিমান তাদের দয়া করেন না। তাহলে ভগবান কাদের দয়া করেন? দীন ব্যক্তি। দীন মানে কি? যে অভিমান শূন্য, যার কোনো অভিমান নেই। সেই জন্য নগরে নগরে কে বেড়াতে পারে? অভিমান থাকলে যাবে? গুরুদেব বললেন আমরা যাই না। ও কি বলে দিবে, লজ্জা লাগবে, প্রথমে লজ্জা লাগবে। আমি জানি আমি যখন 84 শিলিগুড়িতে ছিলাম তখন গ্রন্থ বিতরণ করতে হতো সকালবেলা, ওখানে আমরা পরিষ্কার করতাম, মন্দির হয়নি, মাটি কাটতাম, গর্ত বন্ধ করতাম, মাথায় ঝুড়ি করে ফেলতাম, তারপরে প্রসাদ দিয়ে আবার গ্রন্থ বিতরণ করতে যেতাম। তো আমার প্রথমে খুব লজ্জা ছিল, কখনো মানে কারোর সাথে একটু কথা বললাম লজ্জা থাকতো। কিন্তু মন্দিরে এসে ভগবত ভক্তি করার ফলে লজ্জা এবং ভয় এগুলা গেছে, ভয়ও ছিল। একটু রাত্রিবেলা করে খস করলেই আমার অজ্ঞান হয়ে গেছে অনেকবার ছোটবেলায়। কিন্তু যখন মন্দিরে চলে এসেছি এ হরিনাম করা, যখন প্রথমেই এসা মাত্রেই পাঠিয়ে দেওয়া হয়েছে বাইরে, আর তখন এরকম ঘর বাড়ি নেই যে বাথরুম সব মাঠে যেতে হবে, হয়তো হাফ কিলোমিটার দূরে মাঠ জঙ্গল, তো ভোরে উঠেই যেতে হবে, লোকেরা নাহলে উঠে যাবে। তখন বাড়িতে থেকে ভয় ছিল, খস করলে অজ্ঞান হয়ে যান, আর সেখানে গুরুদেবের কৃপা দেখা যাচ্ছে জঙ্গলে চলে যাচ্ছি, টর্চ কাজালে ভয় নেই। তুইটাই ভক্তির প্রভাবে লজ্জাও চলে যায় যদি আমরা গ্রহণ করি। তখন আমার শিলিগুড়ি যাচ্ছি, তখন তো গ্রন্থ বিতরণ মাঝে মাঝে হচ্ছে, লোকের কাছে পৌঁছায় না, দোকানে দোকানে যাচ্ছি গালি দিচ্ছে, হ্যাঁ খারাপ ভাষায় গালি দিবে লোক। এখন অনেক কমে গেছে প্রচারের ফলে, তো ভক্তির লোক বুঝেছে বলে এখন লোকেরা গালি দেয় না। আগে তো সাধু দেখলেই হ্যাঁ গালি দিত, ট্রেনে বাসে গেলে। আমাদের একজন রিজনাল ডাইরেক্টর ছিলেন প্রভুপাদের শিষ্য নাম হটে প্রথম ভক্তি রাঘব স্বামী মহারাজ, আগে রাম ছিল রাঘব পণ্ডিত, উনি আর আমি 85-এ কৃষ্ণনগর ওখানে বইমেলা হচ্ছিল, আমরা একটা স্টল করেছিলাম, ঠিক পৌঁছেছি স্টেশন বাসস্ট্যান্ডে নেমে যাব, অনেক চ্যাংড়া ছেলে এসে সেই মহারাজ প্রভুপাদের শিষ্য তার শিক্ষা ধরে টানছে, কাপড় টেনে দিচ্ছে, এরকম করছে। কিন্তু দেখলাম মহারাজ হেসে, হরে কৃষ্ণ, আপনারা ভালো আছেন, হরে কৃষ্ণ বলুন, তোমার কোনো অভিমান নেই। তখন তারা সব নরম হয়ে গেল লোকগুলি, তোর সাইডের লোকগুলি এসে তাদেরকে, তোরা জানিস না সাধুদের অবমাননা করছো, যা ক্ষমা চাও। তো মানে সাধু যদি নম্র হয়ে যায় তখন সে হাসে কিছু বললেও। সেখানে আমি দেখছিলাম প্রমাণস্বরূপ যে কি সুন্দর, সেই ছেলেরাও আবার ক্ষমা চাইছে, এসে না আমাদের ভুল হয়ে গেছে। তো এটাই আমরা শিক্ষা গ্রহণ করবো এরকম সব বৈষ্ণবদের কাছ থেকে, তাহলে আমরা জীবনে ভক্তিতে আগাতে পারব, উন্নতি করতে পারব। তো এভাবেই আমরা আমাদের নিত্য আলোয় ভগবদ্ধামে ফিরে যাব। আর যেখানে, আর এই দুঃখময় জগতে যেখানে অপমান সহ্য করতে হবে, আদি দৈবিক আদি ভৌতিক আদি কি আধ্যাত্মিক এই সমস্ত দুঃখ সহ্য করতে হবে এই জগতে, তার জন্য আর আসতে হবে না। আর ভক্তির প্রভাবে এখানে থাকলেও এই জগতে এইসব থাকবে, কেউ অপমান করবে তার বোধ হবে না, সে দেহাত্ম বুদ্ধিতে থাকলেই অপমান বোধ হবে। তো ভক্তির প্রভাবটা এরকমই, তাকে গালি দিলেও সে আর অপমান বোধ হবে না। তো যেটা প্রমাণস্বরূপ আমাদের মহারাজ বললাম, ভক্তি রাঘব স্বামী মহারাজ, এরকম অনেকে প্রভুপাদ গুরু মহারাজ কত কিছু তাদের প্রমাণ রয়েছে। হ্যাঁ, তো সেজন্য আমরা এই ভক্তি যোগ অনুশীলন করছি মানে শিক্ষা লাভ করছি, সাধুসঙ্গ করছি মানে শ্রবণ করে ভক্তদের গুণাবলী শুনে আমি কি করে সেরকম গুণাবলীতে ভূষিত হব এবং সেইভাবে আচরণ করতে পারব, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করলে এবং সেভাবে নিজেকে সমর্পণ করলে একদিন আমরা গুরু বৈষ্ণবের কৃপাতেই আমাদের মধ্যেও সেই ধৈর্য সহ্য গুণগুলি প্রকটিত হবে। বুঝতে পারছেন? তো সেজন্য এখানে আমাদের হৃদয় নির্মল করার পন্থা হচ্ছে কি ভক্তি, ভক্তি হচ্ছে কি সেবা। তো মানে গুরু বৈষ্ণবদের নির্দেশ অনুসারে আমরা যখন আমাদের সব ইন্দ্রিয় ভগবানের সেবায় সমর্পণ করে দিব, যুক্ত করে দিব, তাহলে একদিন আমাদের হৃদয় আনন্দে ভরে উঠবে। কয়জন